বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর ৫ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনিদের একটি মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইহুদিবাদীরা। ফিলিস্তিনিদের সমর্থনে আজও লাখ লাখ ইয়েমেনের বিক্ষোভ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের হাতে চার ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলের সেনা ঘাঁটিতে ফিলিস্তিনিদের ড্রোন হামলা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা AF হাসান আরিফ মারা গেছেন, শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। এবং ভারতের রাম মন্দির বাবরি মসজিদের মতো ইস্যু আর চান না বলে মন্তব্য করেছেন দেশটির হিন্দুত্ববাদী সংগঠন RSS এর প্রধান মোহন ভাগবত। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের উত্তরে মারদা শহরের বারালুদ্দিন মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মসজিদে পোড়ানোর পাশাপাশি হামলাকারীরা দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একদল বসতি স্থাপনকারী সেলফিট শহরের উত্তরে মারদা শহরে হামলা চালিয়েছে এবং বারালুদ্দিন মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে আগুন নেভানোর চেষ্টার মধ্যেই মসজিদে অনেক অংশ পুড়ে গেছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ক্ষতি ঠেকাতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা আরও বলেছেন ইহুদিবাদীরা দখলদার সন্ত্রাসীরা মসজিদের দেয়ালে তাদের একটি ধর্মীয় প্রতীক অঙ্কন করে বর্ণবাদী স্লোগান লিখেছে। আরবরা ধ্বংস হোক এই স্লোগানও দেয়ালে লেখা যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল মারদা শহরটিকে ঘিরে অবৈধ বসতি স্থাপন করেছে এবং ফিলিস্তিনিদের এই শহরটিকে চারদিক থেকে কাটা তার দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। শহরে প্রবেশের জন্য যে প্রবেশ পথ রাখা হয়েছে সেটা গত বছরের 7 অক্টোবর থেকে প্রায় সময়ই বন্ধ রাখা হচ্ছে। সেখানকার অধিবাসীরা কার্যত বন্দি জীবন কাটাচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স এর মহাসচিব ক্রিস্টোফার লকিয়ার বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে। গত বৃহস্পতিবার লকিয়ার আরও বলেন, ইসরায়েল গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে প্রকৃতপক্ষে জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে। তিনি বলেন, গত ১৪ মাসে ইহুদিবাদী ইসরায়েল গাজার স্বাস্থ্য সেবা খাত এবং বেসামরিক স্থাপনা ধ্বংস করে সেখানে জীবন ধারণের পরিস্থিতি শেষ করে দিয়েছে। এছাড়া ইসরায়েল গাজা উপত্যকার জনগণের জন্য মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর অনুমতি দিতে অস্বীকৃতি জানাচ্ছে। তিনি বলেন, ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক শরণার্থীতে পরিণত করা হচ্ছে, তাদেরকে ফাঁদে ফেলা হচ্ছে এবং তাদের উপর বোমা বর্ষণ করা হচ্ছে। একে আমরা সুস্পষ্টভাবে জাতিগত নির্মূল অভিযান হিসেবে বিবেচনা করছি। তিনি আরও বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল আগ্রাসন চালিয়ে যা করছে আমরা তা দেখছি এবং বিভিন্ন বিশেষজ্ঞের কাছ থেকে আমরা যা শুনেছি তাতে একথা বলা যায় যে গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা, লেবানন ও সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন থামানোর বিষয়টি মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রধান অগ্রাধিকার হতে হবে। মিশরের রাজধানী কায়রোয় গতকাল উন্নয়নশীল দেশগুলোর সংগঠন G8 এর শীর্ষ সম্মেলনের অবকাশে অনুষ্ঠিত আলাদা একটি বৈঠকে একথা বলেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা এমন একটি সময়ে আজ এখানে মিলিত হয়েছি যখন মধ্যপ্রাচ্য স্পর্শকাতর, জটিল এবং অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে। তিনি বলেন, আমরা যখন গাজা আগ্রাসনের ১৪ মাস পার করতে যাচ্ছি তখন আমরা দেখছি ইহুদিবাদী ইসরায়েল লাগাতার বর্বরতা চালাচ্ছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানব ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক অপরাধযজ্ঞ চলছে। সর্বোপরি সাম্প্রতিক মাসগুলোতে ইহুদিবাদী ইসরায়েল লেবানন এবং সিরিয়ায় বর্বর আক্রমণ চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসামের যোদ্ধাদের হাতে ইহুদিবাদী ইসরায়েলের চার সেনা নিহত হয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হামাস জানিয়েছে, গতকাল সকালে উত্তর গাজার জবালিয়া শরণার্থী শিবিরের কাছে এসব সেনাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। আল কাসাম ব্রিগেড জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় খুব কাছ থেকে একজন ইসরায়েলি সেনা অফিসার ও তিন সৈনিককে ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তারা চারজনে নিহত হয়েছে। নিহত সেনাদের কাছ থেকে এজেল রাইফেল এবং অন্যান্য অস্ত্র কেড়ে নেওয়া হয়। আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে দেয়া এই বিবৃতির ব্যাপারে ইহুদিবাদী সেনারা এখনও কোনো মন্তব্য করেনি। গত বুধবারও জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে হামাস যোদ্ধারা ইসরায়েলের পাঁচ সেনাকে হত্যা করেছে। এদিকে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা ফিলিস্তিনে তৈরি জোয়ারি কামি কাজে ড্রোন দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই ড্রোনটি তিউনিসিয়ার শহীদ ইঞ্জিনিয়ার জোয়ারির নামে নামকরণ করা হয়েছে। ২০১৬ সালের ১৫ই ডিসেম্বর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে শহীদ করে। ইয়েমেনের লাখ লাখ মানুষ আজ আবারও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন। ইরানের সাহাব চ্যানেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের জনগণ গত শুক্রবারের মতো আজও সাদা, রিমা, মারিব প্রদেশ সহ বিভিন্ন অঞ্চলে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনের সমর্থনে মিছিল করেছে। এ সময় তারা গাজার সঙ্গে জিহাদ করার প্রত্যয় ব্যক্ত করেছে। একই সঙ্গে যে কোনো ধরনের আগ্রেশন মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। আজকের সমাবেশে অংশগ্রহণকারীরাও সাংবাদিকদের বলেছেন, তারা গাজার সঙ্গে রয়েছেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তারা গাজাকে সমর্থন দিয়ে যাবেন, শহীদদের রক্ত বিজয় নিশ্চিত করবে বলে তারা মন্তব্য করেছেন। এ সময় বিক্ষোভকারীরা সমস্বরে দখলদার ইসরায়েলের পাশাপাশি আমেরিকার বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন। ইয়েমেনের জনগণ প্রথম থেকে গাজার প্রতি সমর্থন দিয়ে আসছে। দেশের সেনাবাহিনী এ পর্যন্ত গাজা ও লেবাননের প্রতি সমর্থন জানিয়ে দখলদার ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে বহু অভিযান পরিচালনা করেছে। ইয়েমেন থেকে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের ভেতরে আঘাত হেনেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
আবার ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। আজ বেলা 3টার পর রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তার মৃত্যু হয়। ল্যাব এইড হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে হৃদরোগে হাসান আরিফের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ভূমি মন্ত্রণালয়ে হাসান আরিফের একান্ত সচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ নাসিরউদ্দিন বলেন, ল্যাব এইড হাসপাতালে বেলা 3:10 হাসান আরিফ মৃত্যুবরণ করেন। গত 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। ভারতে রাম মন্দির, বাবরি মসজিদের মতো ইস্যু আর চান না বলে মন্তব্য করেছেন দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। পুনেতে বিশ্বগুরু ভারত শীর্ষক এক অনুষ্ঠানে তিনি উঠতি হিন্দু নেতাদের হুঁশিয়ারি দিয়ে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য না দেওয়ার কথা বলেছেন। মোহন ভাগবত বলেন, অন্যের ধর্মকে আক্রমণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির নির্মাণের পুরো আন্দোলনে অনেক বড় ভূমিকা ছিল আরএসএস সংঘ পরিবারের। সেই মোহন ভাগবত এবার বলছেন, রাম মন্দির, বাবরি মসজিদের মতো ইস্যু আর চান না। আরএসএস প্রধান বলেন, রাম মন্দির ছিল হিন্দুদের আস্থার বিষয়, হিন্দুদের দাবি ছিল মন্দির নির্মাণ হোক, রাম মন্দির নির্মাণটা তাই জরুরি ছিল। উল্লেখ, রাম মন্দির নির্মাণের পর ভারতের বিভিন্ন জায়গায় একাধিক মুসলমানদের মসজিদ নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়েছে। উত্তরপ্রদেশের সম্ভলে শাহি জামা মসজিদ, এমনকি রাজস্থানের আজমির শরীফও হিন্দু ধর্মস্থান ছিল বলে দাবি করছেন স্থানীয় হিন্দুত্ববাদী নেতারা। ভারতীয় পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শেষ হলো হট্টগোলের মধ্য দিয়ে। তবে তার আগে কেন্দ্রীয় সরকার এক দেশ এক ভোট বিলটি আরও বিবেচনার জন্য 39 সদস্য বিশিষ্ট যুগ্ম সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছে। এদিকে পার্লামেন্টে গতকাল হট্টগোলের সময় সরকার পক্ষের 2 সাংসদ সদস্যকে ধাক্কা দেওয়ার অভিযোগে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করেছে। তাছাড়া কংগ্রেস নেতার বিরুদ্ধে অধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে বিজেপি। বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে রাহুল গান্ধীর বিরুদ্ধে অধিকার ভঙ্গের নোটিশ জারি করে তাকে সাময়িকভাবে বরখাস্তের দাবি জানিয়েছেন। সম্প্রতি ভারতের সংবিধান প্রণেতা ও দলিত নেতা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে সংসদে বিতর্কিত মন্তব্যের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিরোধী দলের পক্ষ থেকে অধিকার ভঙ্গের নোটিশ জারি করা হয়। সেটারই পাল্টা জবাব দিল কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভুয়ো ভিডিও শেয়ার করেছেন রাহুল গান্ধী বলে অভিযোগ করেছেন নিশিকান্ত দুবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজাতুল ইসলাম সাইয়েদ মোহাম্মদ হাসান আবু তোরাবি ফাট বলেছেন, যারা সিরিয়ার অবকাঠামো ধ্বংসের ক্ষেত্রে তৈরি করে দিয়েছে এবং আমেরিকা, ইহুদিবাদী ইসরায়েল তথা মূল হোতাদের যারা সহযোগিতা করছে তাদেরকে অবশ্যই মুসলিম জাতিগুলোর কাছে জবাবদিহি করতে হবে। তিনি আজ তেরানে জুমান নামাজের খোতবায় একথা বলেন। তেরানে জুমান নামাজের খতিব বলেন, ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী সিরিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমানবাহিনী এবং গোয়েন্দা সদর দপ্তর সহ বিভিন্ন স্থানে 500-এরও বেশি হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে পরাজিত হওয়ার পর দখলদার ইসরায়েল আরও নতুন নতুন ব্যর্থতা ঠেকাতে আমেরিকার নেতৃত্বে এবং কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় অরক্ষিত সিরিয়ার উপর ঝাঁপিয়ে পড়েছে সিরিয়ার সাহসী যুবকরা একদিন তাদের দখলকৃত অঞ্চল মুক্ত করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ইসরায়েলের নির্মম অপরাধ যজ্ঞের কারণে প্রতিরোধ সংগ্রামীদের মনোবল আরও বেড়ে যাবে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সৈয়দ আব্দুল মালেক আল হুথি। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা, লেবানন ও সিরিয়া ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন থামানোর বিষয়টি মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রধান অগ্রাধিকার হতে হবে। মিশরের রাজধানী কায়রোয় গতকাল উন্নয়নশীল দেশগুলোর সংগঠন ডি8 এর শীর্ষ সম্মেলনের অবকাশে অনুষ্ঠিত আলাদা এক বৈঠকে কথা বলেন ইরানি প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা যখন গাজা আগ্রাসনের 14 মাস পার করতে যাচ্ছি, তখন আমরা দেখছি ইহুদিবাদী ইসরায়েল লাগাতার বর্বরতা চালাচ্ছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানব ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক অপরাধযজ্ঞ চলছে। সর্বোপরি সাম্প্রতিক মাসগুলোতে ইহুদিবাদী ইসরায়েল লেবানন ও সিরিয়ায় বর্বর হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরায়েল গত 1 বছরে ফিলিস্তিনি জনগণের কেবল স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণাধিকার, নিরাপত্তা, কল্যাণ ও শিক্ষার মতো অধিকার কেড়ে নেয়নি, একই সঙ্গে তারা তাদের জীবনের অধিকার, খাদ্য, পানি, আশ্রয় এমনকি পরিবারের সদস্যদের ভাগ্যে কি ঘটেছে তা জানার অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে। ইসরায়েলের ভয়াবহ বর্বরতার শিকার ফিলিস্তিনের বেশিরভাগ নারী ও শিশু। ইরানি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইসরায়েলের বর্বরতা এবং ব্যাপক ভিত্তিক আগ্রাসন থামানোর জন্য অবশ্যই অগ্রাধিকারের ভিত্তিতে মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে। এর প্রথম পদক্ষেপে ইহুদিবাদী ইসরায়েলের ওপর গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য চাপ সৃষ্টি করতে হবে এবং লেবানন ও ইসরায়েলে যাতে হামলা করতে না পারে ইসরায়েল, সেজন্য তাকে বাধ্য করতে হবে। একই সাথে তিনি অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীর থেকে দখলদার সেনা প্রত্যাহারের জোরালো আহ্বান জানান। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুথি বলেছেন, সিরিয়ার গোলযোগপূর্ণ অবস্থার ভেতরে ইহুদিবাদী ইসরায়েল যে ভূমি দখল করেছে তা মূলত কথিত বৃহত্তর ইসরায়েল প্রকল্পের অংশ। গতকাল টেলিভিশনে দেওয়া ভাষণে আব্দুল মালিক আল হুথি বলেন, ইসরায়েলি শত্রু ডেভিড করিডোর নামে একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরও ভূমি দখল করতে চায় এবং ইসরায়েলকে মার্কিন অধিকৃত ও কুর্দি অধ্যুষিত ইউফ্রেটিস নদীর তীর পর্যন্ত বিস্তৃত করতে চায়। ইউফ্রেটিস নদী পর্যন্ত পৌঁছানোর ব্যাপারে ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে আব্দুল মালিক আল হুথি বলেন, ইহুদিবাদী ইসরায়েল চলমান পরিস্থিতিতে সিরিয়া দখলের পথে কোনো বাধা নেই বলে বিবেচনা করছে। তিনি বলেন, ইসরায়েলি সেনারা সিরিয়ার যে সামরিক স্থাপনা ধ্বংস করছে সেগুলো ওই দেশের জনগণের সম্পদ এবং ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অপরিহার্য। ইসরায়েলের চলমান আগ্রাসনের মুখে সিরিয়ার নতুন শাসক গোষ্ঠী কোনো কিছু করছে না বলে অভিযোগ করেন আনসারুল্লাহ প্রধান। তিনি বলেন, সিরিয়ার কৌশলগত অস্ত্র ও সামরিক স্থাপনাগুলো কোনো মতেই রক্ষার চেষ্টা করছে না নতুন সরকার, বরং তারা ইসরায়েলের কাছে এগুলো অরক্ষিত অবস্থায় ছেড়ে দিয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দক্ষিণ সিরিয়ায় উর্বর ভূমি দখলের চেষ্টা করছে ইহুদিবাদী ইসরায়েল। ওদিকে ইয়েমেনের বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ আজ আবারও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন। ইয়েমেনের জনগণ প্রথম থেকেই গাজার প্রতি সমর্থন দিয়ে আসছে। দেশটির সেনাবাহিনী এ পর্যন্ত গাজা ও লেবাননের প্রতি সমর্থন জানিয়ে দখলদার ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে সাগর ও আকাশপথে বহু অভিযান চালিয়েছে। ইয়েমেন থেকে ছড়া বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের ভেতরে আঘাত হেনেছে, ফলে ইসরায়েলের হাইফা ও এইলাত বন্দর কার্যত অচল হয়ে পড়েছে। ইয়েমেনের নেতৃবৃন্দ ও সশস্ত্র বাহিনী ইসরায়েল বিরোধী হামলা জোরদার করবে বলেও ঘোষণা করেছে। ফিলিস্তিনি সংগ্রামী দলগুলো ইয়েমেনের বিপ্লবী ভূমিকার জোরালো প্রশংসা করে আসছে। ইসলামী ইরানও লেবাননের হিজবুল্লাহর মতো ইয়েমেনের আনসারুল্লাহকেও ব্যাপক সহযোগিতা ও সমর্থন দিয়ে থাকে।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ফিলিস্তিনিদের একটি মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইহুদিবাদীরা। ফিলিস্তিনিদের সমর্থনে আজও লাখ লাখ ইয়েমেনের বিক্ষোভ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের হাতে 4 ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলের সেনাঘাঁটিতে ফিলিস্তিনিদের ড্রোন হামলা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা AF হাসান আরিফ মারা গেছেন, শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। এবং ভারতের রাম মন্দির, বাবরি মসজিদের মতো ইস্যু আর চান না বলে মন্তব্য করেছেন দেশটির হিন্দুত্ববাদী সংগঠন RSS-এর প্রধান মোহন ভাগবত। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
আলাপন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আজ আমরা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, অবৈধ ঘোষণা করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অসাংবিধানিক বলে যে রায় দিয়েছেন বাংলাদেশের হাইকোর্ট, সে সম্পর্কে কথা বলব। আর আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব আব্দুল আওয়াল ঠাকুর। জনাব আব্দুল আওয়াল ঠাকুর, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব আব্দুল আওয়াল ঠাকুর, আপনি জানেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, অবৈধ ঘোষণা করে সেদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনের কয়েকটি বিধান সম্প্রতি অসাংবিধানিক বলে রায় দিয়েছেন দেশটির হাইকোর্ট। তো বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় কতটা সাহায্য করবে আদালতের এই রায়?
ধন্যবাদ আপনাকে। বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে এটা আদালত যেরকম যেভাবে বলেছে, জনগণও সেভাবে মনে করে যে এটি জনতার ম্যান্ডেট। জনগণ যে ঐক্যবদ্ধ ভাবে সিদ্ধান্ত দিয়েছিল, অর্থাৎ স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়, এরশাদ বিরোধী আন্দোলনের সময় দেশের আন্দোলনরত সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে। তত্ত্বাবধায়ক সরকার কেন চেয়েছিল সেই কথাটা খুব পরিষ্কার, কারণ 1973 সালে বাংলাদেশের সর্বপ্রথম অনুসূচিত জাতি সংসদ নির্বাচনে কারচুপি হয়েছে। সেই থেকে শুরু করে প্রত্যেক সরকারের বিরুদ্ধেই বিরোধী দল এই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে, এবং তার যুক্তি ছিল এই যে সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করছে। দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক হল এটা সত্যি, রাজনৈতিক দলগুলো নির্বাচন করার ক্ষেত্রে যে সততা প্রদর্শন করা প্রয়োজন ছিল সেটি তারা করতে পারেনি। এই না করতে পারাটা অন্য বিবেচনায় রাজনৈতিক প্রজ্ঞাজনিত বলা যাবে না। সত্য তারা নিজেরাই তাদের নিজের ত্রুটি মেনে নিয়ে স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ নির্বাচন করতে হলে এমন একটি সরকার দরকার যার কোনো ইন্টারেস্ট নাই। এই যে দায়িত্ববান, দেশপ্রেম, গণতন্ত্র, নির্বাচন সবকিছু মিলে তত্ত্বাবধানের মধ্যে একটা মৌলিকত্ব এবং একটা সার্বত্ব তৈরি হয়েছে। সেই সার্বত্বটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নির্বাচন, এবং যার মাধ্যমে বলা যায় যে গ্রহণযোগ্য নির্বাচনে পরিণত করা যাতে জনগণ বিশ্বাস করে। পূর্বের অবস্থাতে ফিরে আসার যে কথাটা হয়েছে এটি অবশ্যই শুধু গ্রহণযোগ্যই বলা যাবে না, এটি জনগণের ইচ্ছার প্রতিফলন, এবং অবশ্যই এই ফিরে আসার মধ্য দিয়ে রাজনীতির ইতিবাচক দিক উন্মোচিত হয়েছে এটা নিঃসন্দেহে বলা যায়।
জনাব ঠাকুর, রায়ের পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ বিচার বিভাগ ধ্বংসে সাবেক দুই প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ও সৈয়দ মাহমুদ হোসেনকে দায়ী করেছেন। সেক্ষেত্রে তাদেরকে বিচারের মুখোমুখি করার কোনো সম্ভাবনা আছে কিনা, কিংবা রাষ্ট্রের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া উচিত কিনা,
বিষয়টিকে দুভাবে দেখা যায়। একটা হচ্ছে স্বীকৃত কোন ডাক্তারের কাছে রোগী মারা গেলে তার বিরুদ্ধে কোনো মামলা চলে না, কারণ সে পরীক্ষা দিয়ে পাশ করে ডাক্তার হয়েছে। এটা ভুল, দম্পদাজনিত অথবা তার অবহেলাজনিত, এই কথাগুলো প্রমাণ করা আইনে খুব কঠিন। ঠিক তেমনি ভাবে কাজ করতে গিয়ে ভুল হলে সেই ভুলের বিচার এক, আর অবহেলাজনিত অজ্ঞতাজনিত হলে এই বিচারপতিদের যারা নিয়োগ দিয়েছেন, এই বিচারপতিদেরকে যারা বিচারকের জন্য জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন তারা আসলে কারা, কিভাবে তারা এইখানে এসেছিলেন, তারা কোন অ্যাসাইনমেন্ট পালন করেছেন, তারা কি দেশের স্বার্থ পালন করেছেন না তারা কোনো বিদেশি স্বার্থ পালন করেছেন। যদি খুব খোলা চোখেই একবার দেখা যায় তাহলে এটা বলা যায় যে এই রায় বাতিলের মধ্য দিয়ে আজ কারা লাভ উপকৃত হয়েছে, উপকৃত হয়েছে ভারত এবং তার নীলনকশা। বলা যায় যে এই বিচারপতিরা যে কাজটা করেছেন সেটা আসলে দেশপ্রেমের দিক থেকে করেন নাই, কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা ছিল জনগণের প্রতিষ্ঠিত এবং জনগণের চিন্তার সম্পূরক, সেই জনগণের চিন্তার মৌলিক ধারাটাকে বাতিল করার মতো অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক আচরণের রিয়াকশন যেটা, সেটা হচ্ছে এদেশে মানে প্রতিবেশীর দখলদারিত্বের সহায়তা করা, এবং যার সূত্র ধরেই কিন্তু এখানে নির্বাচন তো দূরের কথা, কি অনির্বাচিত সংসদের অবস্থা যেখানে ভোট দেওয়ারই কোনো প্রয়োজন হয় নাই সেরকম একটা সংসদ তৈরি হয়েছে। এই সরকার তাদেরকে ওই দায়িত্ব দিয়েছেন এবং তাদেরকে পরিচালনা করেছেন, বিচারের দ্বার বহুমুখী দ্বার করানো দরকার ওই সকল নাটের গুরুদের যারা জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করার জন্য তারা তাদের গুটি অথবা সার্থকা নিয়োগ দিয়েছিলেন।
তো শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের পঞ্চদশ সংশোধনী নিয়ে দেশটির হাইকোর্ট যে রায় দিয়েছে সে সম্পর্কে আব্দুল আউয়াল ঠাকুরের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। শ্রোতা বন্ধুরা, আমরা আবার ফিরে এলাম সাক্ষাৎকারে। জনাব আব্দুল আউয়াল ঠাকুর, আদালতের রায়ে আনন্দ প্রকাশ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সহ আরো অনেকে। তারা বলছেন এই রায়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হল, কিন্তু আওয়ামী লীগ যদি ক্ষমতায় ফিরতে পারে তবে তারা এই ব্যবস্থা বাতিল করবে বলে ধরে নেওয়া যায়। তো প্রশ্ন হচ্ছে, বাতিল এবং পুনর্বহাল এই ধারা থেকে বেরিয়ে আসার উপায় কি?
দেখুন, এই প্রশ্নটা আমার নিজের মধ্যে আছে, কিন্তু আমি বিষয়টাকে যেভাবে প্রথমে দেখতে চাই, আমাদের প্রতিবেশী ভারতের পশ্চিমবাংলা বা ইউরোপীয় বহু দেশে সমাজতান্ত্রিক দল কখনো কখনো ক্ষমতায় গিয়েছে, লাগাতার ভাবে তারা শাসনও করেছে, নির্বাচনের মাধ্যমে তারা পরাজিত হয়েছে, বিতাড়িত হয়েছে, আবার নতুন সংগৃহীত হয়েছে। কিন্তু বামপন্থী দলগুলো ক্ষমতায় এসে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত করতে পারেনি। কেন পারেনি? সে দেশের সংবিধানকে গার্ড করার মতো বা আইনের ব্যবস্থার মাধ্যমে যে সংরক্ষিত আছে যে কোথায় হাত দেওয়া যাবে কোথায় হাত দেওয়া যাবে না। আমাদের কিন্তু এই সংবিধান যিনি প্রণয়ন করেছেন বা এই সংবিধানকে যারা পরিচালনা করছেন বা এই সংবিধানের অধীনে যে সকল আইন প্রণীত হচ্ছে সেখানে একটি বড় ত্রুটি থেকেই যাচ্ছে যে এই আইনগুলো আসলে জনগণের রক্ষা কবচ হিসেবে বিবেচিত হচ্ছে কিনা। আজকে বলা হচ্ছে আমরা গণতন্ত্র আবার চালু করেছি।
জনাব আব্দুল আউয়াল ঠাকুর, আমাদের হাতে আর তেমন সময় নেই, আমরা সাক্ষাৎকারের শেষ প্রান্তে পৌঁছে গেছি। সবশেষে আপনার কাছে জানতে চাইছি, আপনি যে কথা বলছিলেন আবার গণভোট চালু করার কথা, তো এই গণভোট কেন বাতিল করা হয়েছিল, কারা বাতিল করেছিল, সেজন্য দায়ী বা কারা?
যে সংবিধানের যে কোনো সংশোধনী করতে হলে গণভোট লাগবে, আর সেই গণভোটটা যে বাতিল হয়ে গেল, কারা বাতিল করলো, কিভাবে বাতিল করলো, কেন বাতিল করতে পারলো, কেন এই যে তারাটা, এটা শুধুমাত্র আওয়ামী লীগের কারণে হয়েছে তা আমি মনে করি না। আমি মনে করি এই সংবিধানের কোন রক্ষা কবচ নাই। এই সংবিধানকে কারা প্রোটেক্ট করবে? সংবিধানের বিরুদ্ধে হাত দিলে, জনগণের স্বার্থের বিরুদ্ধে হাত দিলে প্রোটেক্ট করবে কি? এর কোনো প্রোটেকশন ক্লজ নাই। প্রোটেকশন ক্লজ না থাকতে গেলে শিশু যেভাবে অভিভাবকহীন হয়ে পড়লে তার যে অবস্থাটা হয়, আমাদের কিন্তু অবস্থাটা তাই। যে যখন আসছে তখন সংবিধানকে তার নিজের মতো করে ব্যবহার করে দেবেন, কেউ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, কেউ এ কথা বলেন, কেউ কথা বলেন, সে কথা বলেন, নিজের স্বার্থে, দলীয় স্বার্থে, ব্যক্তির স্বার্থে ব্যবহার করতে করতে এই সংবিধানের সকল ধরনের ইতিহাস নষ্ট করে দিলেন। আমরা একটা লিখিত সংবিধান থাকা সত্ত্বেও কেন বারবার এই সংবিধানের দ্বারা মানুষ আনন্দিত হওয়ার পরিবর্তে নিগৃহীত হচ্ছে, কেন নির্যাতিত হচ্ছে? অর্থাৎ স্বৈর শাসন, ফ্যাসিস্ট, সমস্ত দুঃশাসকরা এই সংবিধানকে ব্যবহার করার মতো আস্কারা পেয়ে যাচ্ছে, সংবিধানকে নিয়ন্ত্রণ করার মতো কোনো ব্যবস্থা নেই। আজকে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে, এটা যেমন একটা কথা, আগামীকালে পাল্টে দিতে পারে সেটাও একটা কথা, কারণ এটা তো ছিল না অথচ এসছে, আবার বাতিল হয়েছে। এই আন্দোলনের মধ্যে যে দেশ এগিচ্ছে না, এ কথাটা ঠিক। রাষ্ট্র টিকতে হলে সংবিধান কি দরকার এবং সেই সংবিধান কিভাবে টিকে থাকতে পারে সেই ব্যবস্থা নিয়ে ভাবা খুব জরুরি।
জনাব আব্দুল্লাহ ঠাকুর, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল অবৈধ ঘোষণা করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অসাংবিধানিক বলে বাংলাদেশের হাইকোর্ট যে রায় দিয়েছে সম্প্রতি, সে সম্পর্কে রেডিও তেহরানের আলাপনে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনার মাধ্যমে রেডিও তেহরানের শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে বিদায় চাইছি আজকের আলাপন থেকে। আবারও কথা হবে আগামী সপ্তাহে। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা নিজেকে ভালোভাবে চেনা এবং নিজের সম্পর্কে ভালোভাবে জানার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আমিরুল মোমিনিন হজরত আলী আল ইসলাম বলেছেন, নিজেকে যে চিনো না সে কিভাবে তার পালনকর্তাকে চিনবে। মানুষের রুহ বা আত্মার উৎস মহান আল্লাহ। ইসলামের দৃষ্টিতে এই রুহ হচ্ছে মানুষের প্রকৃত অস্তিত্ব, যা আল্লাহর পক্ষ থেকে মানুষের দেহে আমানত হিসেবে রাখা হয়েছে। পবিত্র কোরআনের সূরা আল হিজরের 29 নম্বর আয়াতে মানুষ সৃষ্টির পর তাতে আমার পক্ষ হতে রুহ ফুঁকে দেওয়ার কথা বলা হয়েছে। আজকের আসরে আমরা এ বিষয়ে আরো আলোচনার চেষ্টা করব। আশা করি আসরের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ব্যক্তির উন্নয়ন ও অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে আরও ভালোভাবে বেঁচে থাকার ক্ষেত্র প্রস্তুত করা। নিজেকে চেনার মাধ্যমে এই ক্ষেত্র প্রস্তুত সহজতর হয়, কারণ এর মাধ্যমে নিজের শক্তি সামর্থ্য, দুর্বলতা, চাহিদা, আগ্রহ, ভীতি ও প্রত্যাশা সম্পর্কে নিজের মধ্যেই সুস্পষ্ট উপলব্ধি ও ধারণা প্রতিষ্ঠিত হয়। আর এই উপলব্ধি নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্য দিয়ে আমরা নিজের মধ্যে লালিত কুঅভ্যাস ও কুচিন্তার সঙ্গেও পরিচিত হতে পারি। এটা স্বতঃসিদ্ধ যে সমস্যা সমাধানের পূর্ব শর্ত হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ। সমস্যা চিহ্নিত করতে পারলেই কেবল তা সহজে সমাধান করা যায়। খারাপ অভ্যাস ও খারাপ চিন্তাভাবনা দূর করতেও এই পদ্ধতি গুরুত্বপূর্ণ। নিজেকে চিনতে পারার অর্থ হল নিজের সম্পর্কে বিশদ তথ্যে সমৃদ্ধ হওয়া এবং অজ্ঞতা ও কুসংস্কার থেকে মুক্ত থাকা। এ ধরনের ব্যক্তি জেনে বুঝে নিজের পথ নির্বাচন করেন এবং শুধু ব্যক্তি পর্যায়ে নয়, সামাজিক পর্যায়েও তার আচার আচরণ ও পথ চলা হয় বিজ্ঞচিত।
তবে নিজেকে চিনতে হলে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথম পদক্ষেপ হল আপনাকে জানতে হবে কোন কোন বিষয় বা জিনিস আপনাকে বেশি টানে, অর্থাৎ কোন বিষয়গুলোর প্রতি আপনার আগ্রহ বেশি। চেষ্টা করুন আপনার আবেগ, উচ্ছ্বাস, বিনোদন সহ যা কিছু আপনাকে আকৃষ্ট করে তা চিহ্নিত করার। বেশিরভাগ মানুষই পছন্দনীয় ক্ষেত্রে কাজ করাকে প্রাধান্য দেয়। আপনি নিজের আগ্রহের জায়গা সম্পর্কে যত বেশি অবহিত হতে পারবেন তত বেশি সুন্দরভাবে জীবনকে সাজাতে পারবেন এবং চাকরি ও শিক্ষাক্ষেত্রেও সাফল্য অর্জনে সক্ষম হবেন। পরবর্তী পদক্ষেপটি হল মূল্যবোধ নির্ধারণ। মূল্যবোধ হল একটি মানদণ্ড যা মনোভাবের ভিত্তিতে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাস। মূল্যবোধগুলো আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ এবং সঠিক পথে চলার পথে উৎসাহ যোগায়। একইভাবে আমাদেরকে কঠিন পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করে। যে কোনো লক্ষ্যে পৌঁছাতে কিছু কষ্ট সহ্য করতেই হয়। এই কষ্ট সহ্য করার শক্তি যোগায় এই মূল্যবোধ।
আপনি যখন নিজের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে অবহিত হন তখন নিজের প্রতিভাকে সহজেই আরও বেশি প্রস্ফুটিত করার সুযোগ পান। নিজের ব্যক্তিত্বকে চিনতে পারলে সহজেই নিজের ভালো দিকগুলোকে শানিত করা সম্ভব হয় এবং নিজের দুর্বলতাকে সহজেই কাটিয়ে ওঠা যায়। নিজের শক্তি ও সামর্থ্য সম্পর্কে জানার ফলে বেশি বেশি সাফল্য অর্জন করা যায়, কারণ কোনো মানুষই ত্রুটিমুক্ত নন, পরিপূর্ণতাও শতভাগ নয়। আমরা অন্যের সমালোচনা করতে খুবই পটু হলেও নিজের দোষ ত্রুটিগুলো চোখে পড়ে না। নিজেকে চিনতে পারার ফলে আমরা নিজেদের দোষ ত্রুটিগুলোকে সঠিকভাবে বুঝতে পারি এবং আমরা জানতে পারি অন্যদের মতো আমরাও ত্রুটিমুক্ত নই। নিজেকে চেনার তৃতীয় পদক্ষেপ হল লক্ষ্য নির্ধারণ। সঠিক নীতি ও বাস্তবতার আলোকে লক্ষ্য নির্ধারণ করতে পারার গুরুত্ব অপরিসীম। আমরা যখন লক্ষ্য নির্ধারণে ভুল করি অথবা অবাস্তব স্বপ্ন দেখতে থাকি তখন আমরা ভুল পথে এগোতে থাকি এবং একসময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলি।
আত্মপরিচিতি মানুষকে সঠিক চিন্তা বিশ্বাসের ভিত্তিতে লক্ষ্য নির্ধারণ করার পথ দেখায়। অন্যভাবে বলা যায়, মানুষ নিজের শক্তি ও দুর্বলতার আলোকে লক্ষ্য নির্ধারণ করে। আরেকটি বিষয়ে অবশ্যই মনোযোগ দেবেন, তা হল নিজের জীবনযাপনের পদ্ধতি সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা করবেন। উদাহরণ হিসেবে বলা যায়, খেয়াল করবেন রাত দিনের কোন সময়টায় আপনি কাজ কর্মে বেশি উৎসাহ বোধ করেন এবং বেশি কাজ করতে পারেন। যেসব বিষয় আপনার উপর প্রভাব ফেলে সেগুলোকে চিহ্নিত করুন। এসব বিষয় আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করবে। আত্মপরিচিতির অনেক উপকারী দিক রয়েছে। এসবের মধ্যে একটি হল সুখানুভূতি। নিজেকে চেনার ফলে লক্ষ্য অর্জনের পথটি আপনার কাছে অনেক মসৃণ ও সহজ মনে হবে, কারণ আপনি জানেন কি করছেন, কেন করছেন। আপনার আবেগ, উচ্ছ্বাস, বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে আপনার প্রত্যাশা অসামঞ্জস্যপূর্ণ হবে না, কাজেই আপনার জীবনে আরও বেশি প্রশান্তি আসবে।
আপনি নিজের শক্তি সামর্থ্য ও দুর্বলতা সম্পর্কে জানার পর যখন পথ চলতে থাকবেন তখন আপনি পা ফেলবেন হিসাব নিকাশ করে, কারণ আপনি আপনার সীমা ও পরিধি সম্পর্কে অবহিত। আপনি যে জীবন কাঠামো গড়ে তুলেছেন তা বাস্তব ভিত্তিক। আত্মপরিচিতি আপনাকে নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সাহায্য করবে। আপনি যখন নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন তখন স্বাভাবিকভাবেই দুর্বলতা দূর করতে সচেষ্ট হবেন এবং শক্তি ও সামর্থ্যকে আরও বাড়াতে চাইবেন। এটাই সবসময় করা উচিত। নিজের দুর্বলতা দূর করার চেষ্টার মধ্য দিয়ে খারাপ অভ্যাসগুলো দূর করা সম্ভব হবে, যা জীবনকে আরও সুন্দর করে তুলবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী আসরে আমরা এই সম্পর্কে আরও আলোচনার আশা রেখে শেষ করছি আজকের আসর। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাবো এ আশা করছি। শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
যুদ্ধ ও আসল অপরাধী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। যুদ্ধ ও আসল অপরাধী শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসরেও আমরা 90-এর দশকের গোড়ার দিকে সংঘটিত ইরাক ও কুয়েতের যুদ্ধ তথা উপসাগরীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা ইরাক ও কুয়েতের যুদ্ধ তথা উপসাগরীয় যুদ্ধের পটভূমি সম্পর্কে আলোচনা করেছি। আমরা দেখেছি কিভাবে মার্কিন সরকার ও তার পশ্চিমা মিত্ররা কুয়েতে ইরাকের সম্ভাব্য হামলার ব্যাপারে সাদ্দাম সরকারকে পরোক্ষভাবে সহায়তা করেছে এবং এ ধরনের হামলা চালাতে উৎসাহ যুগিয়েছে। যেমন 1990 সালের 24 জুলাই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, কুয়েতের সঙ্গে মার্কিন সরকারের কোনো প্রতিরক্ষা চুক্তি নেই এবং কুয়েতের ব্যাপারে আমেরিকার কোনো ধরনের প্রতিরক্ষামূলক ও নিরাপত্তা সংক্রান্ত অঙ্গীকারও নেই। 1990 সালের 25 জুলাই ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছিলেন, আরব দেশগুলোর সীমান্ত বিরোধে, যেমন ইরাক ও কুয়েতের সীমান্ত বিরোধের ক্ষেত্রে, মার্কিন সরকারের বিশেষ কোনো বক্তব্য বা প্রস্তাব নেই। জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি $25 বেশি হওয়া উচিত বলে সাদ্দাম হোসেন যে আহ্বান জানাচ্ছেন তাতে মার্কিন সরকারের সমর্থন রয়েছে। কয়েকদিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন একই কথা। এ অবস্থায় ইরাকি সেনারা 1990 সালের 2 আগস্ট কুয়েতে হামলা চালিয়ে কয়েক ঘন্টার মধ্যেই পুরো দেশটি দখল করে বসে।
কিন্তু কুয়েতে ইরাকি হামলার পরপরই মার্কিন সরকার ওই হামলার প্রতি সম্ভাব্য সমর্থন দেওয়ার ইঙ্গিত সূচক নীতির ত্যাগ করে। বরং ওয়াশিংটন বাগদাদের বিরুদ্ধে আন্তর্জাতিক জোট গড়ে তোলার কাজে নেতৃত্ব দিতে থাকে। 1990 সালের নভেম্বর মাসের শেষ প্রান্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মার্কিন সরকারের চাপের মুখে 678 নম্বর প্রস্তাব পাশ করে। ওই প্রস্তাবে কুয়েতকে ইরাকের দখলমুক্ত করার জন্য বল প্রয়োগের আশ্রয় নেওয়া বৈধ বলে উল্লেখ করা হয়। 1991 সালের 17 জানুয়ারি ওয়াশিংটনের নেতৃত্বে আন্তর্জাতিক জোট ইরাক ও কুয়েতে বিমান হামলা শুরু করে। কুয়েত মুক্ত করার কথিত ওই অভিযানের নাম দেওয়া হয়েছিল ডেজার্ট স্টর্ম বা মরুভূমির ঝড়। বিমান হামলায় ব্যবহার করা হয় 2900টি জঙ্গি বিমান। 23 জানুয়ারি পর্যন্ত ইরাকি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে 12,000 উড্ডয়ন চালায় এইসব জঙ্গি বিমান।
৩৮ দিন ধরে বিমান হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র বুশের নির্দেশে 1991 সালের 24 ফেব্রুয়ারি স্থল অভিযান শুরু করে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। কুয়েত থেকে ইরাকি সেনা তাড়িয়ে দেওয়ার লক্ষ্যে পরিচালিত এই অভিযানের নাম দেওয়া হয় মরুভূমির তরবারি বা ডেজার্ট শোর্ড। মাত্র 4 দিনেই কুয়েতকে ইরাকি সেনাদের হাত থেকে মুক্ত করে আন্তর্জাতিক বাহিনী। ইরাক 28 ফেব্রুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমস্ত প্রস্তাবগুলো মেনে নিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়। আসলে ইরাক বিরোধী জোট তেল সমৃদ্ধ এই দেশে তাদের হস্তক্ষেপকে বৈধতা দেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে হাতিয়ার বা মাধ্যম হিসেবে ব্যবহার করেছিল। মূলত এই পরিষদ মার্কিন সরকারের ক্রিয়াঙ্গন ও মার্কিন সরকারের স্বার্থ রক্ষার পরিণত হয়েছিল। উপসাগরীয় যুদ্ধ মার্কিন পরিচালনায় এবং মার্কিন সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো।
মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক জোট উপসাগরীয় যুদ্ধে মারাত্মক তেজস্ক্রিয় অস্ত্র ব্যবহার করেছিল। যেমন মার্কিন নানা অস্ত্রে থাকত ইউরেনিয়াম। মার্কিন সেনারা এই যুদ্ধে ইরাকি জনগণের উপর ইউরেনিয়ামযুক্ত 5,000 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ইরাকিদের টার্গেট করে মার্কিন 10 ফেয়ারচাইল্ডে কামান থেকে ছোড়া হয়েছে 30 মিলিমিটার সাইজের 9,40,000 গোলা। এসব গোলাও ছিল তেজস্ক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধ। নানা পরিসংখ্যান ও রিপোর্টে দেখা গেছে এসব অস্ত্র ব্যবহারের ফলে এ অঞ্চলে 3 থেকে 6 মিলিয়ন গ্রাম দুর্বল ইউরেনিয়াম শস্যকণার মতো ভাসমান হয়েছে এবং এর ফলে গোটা অঞ্চলের মাটি, পানি ও বাতাস দূষিত হয়।
এভাবে মার্কিন নেতৃত্বাধীন বহু জাতিক জোটের সেনারা ইরাকের জনগণকে বিধ্বস্ত করার মাধ্যমে সাদ্দামকে আত্মসমর্পণের বাধ্য করে। বিশেষজ্ঞরা বলেছেন, তেজস্ক্রিয় অস্ত্রের দূষণের কারণে ইরাকে আগামী 3 প্রজন্ম পর্যন্ত বিকলাঙ্গ শিশু জন্ম নেবে, কারণ এই সব তেজস্ক্রিয় অস্ত্রের তেজস্ক্রিয়তা 100 বছর পর্যন্ত টিকে থাকবে। গবেষণায় দেখা গেছে, ইরাকের 6টি অঞ্চলের গাছপালা স্বাভাবিক অবস্থার তুলনায় 3 গুণ বেশি তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিচ্ছে। এইসব অঞ্চলের বেশিরভাগ গাছ ও 1/3 জীবজন্তু দূষিত হয়ে গেছে। চিকিৎসকের পরীক্ষায় দেখা গেছে, 15 বছরের কম বয়সী শিশুদের 70% তেজস্ক্রিয়তার আক্রান্ত হয়েছে। ইউরেনিয়ামে তেজস্ক্রিয়তার কারণে দেখা দিচ্ছে নানা ধরনের ক্যান্সার, চর্মরোগ, স্নায়বিক সমস্যা এবং জেনেটিক এবং ক্রোমোজোমিক বৈকল্য, শারীরিক নিরাপত্তার ব্যাঘাত এবং 2-3 মাথাযুক্ত শিশুসহ নানা ধরনের বিকলাঙ্গ শিশু জন্ম নেওয়াও এই যুদ্ধের অন্যতম পরিণতি।
অবশ্য উপসাগরীয় যুদ্ধের এইসব বাস্তবতার বেশিরভাগই যুদ্ধের সময় এবং এর পরও বহু বছর ধরে গোপন রাখা হয়েছে। পশ্চিমা প্রচার মাধ্যমগুলো স্বাধীনভাবে সংবাদ প্রচার করতে না পারায় অন্য অনেক যুদ্ধের মতোই উপসাগরীয় যুদ্ধের নানা বাস্তবতাও দীর্ঘকাল গোপন থেকেছে। মূলত পশ্চিমা গণমাধ্যমগুলোর একপেশে প্রচারণার কারণেই এই যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং মার্কিন জনগণ সহ বিশ্বের নানা অঞ্চলের অনেক জনগণ মার্কিন নেতৃত্বাধীন এই মোড়লিপনা ও যুদ্ধকে ইতিবাচক দৃষ্টিতে দেখেছে। পশ্চিমা গণমাধ্যমগুলো এমন সংবাদ প্রচার করেছিল যে ইরাকি সেনারা কুয়েতের একটি হাসপাতালে তাপ সঞ্চারক ব্যবস্থা বন্ধ করে রাখায় অনেক শিশু মারা গিয়েছিল। পরবর্তীকালে গার্ডিয়ানে প্রকাশিত এক রিপোর্টে দেখা গেছে, হাসপাতাল সংক্রান্ত ওই খবর শুনে সেখানকার নার্সরা বিস্ময় প্রকাশ করেছিল। পরে জানা গেছে, ওয়াশিংটনে নিযুক্ত কুয়েতি রাষ্ট্রদূতের 15 বছরের মেয়ে ছিল এই খবরের উৎস এবং তাকেই হাসপাতালের নার্স বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল মার্কিন কংগ্রেসে। শিশুদের হত্যা করা নিয়ে এমন অনেক গালগল্প হরহামেশাই রচনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন গার্ডিয়ান পত্রিকার ওই নিবন্ধের লেখক।
এভাবে শত্রুর বিরুদ্ধে প্রতিকূল জনমত ও ঘৃণা সৃষ্টিতে খুবই পারদর্শী পশ্চিমা গণমাধ্যমগুলো। আর বিশ্বের নানা অঞ্চলে মার্কিন সরকারের স্বার্থ হাসিলের লক্ষ্যে নানা যুদ্ধের পরিবেশ তৈরির জন্য এমন সব গুজব বারবার ওঠানো হয়েছে। কয়েক দশকেরও বেশি সময়ে ইতিহাসে এ ধরনের অনেক দৃষ্টান্ত দেখা যায়। সাম্প্রতিক সময়ে সিরিয়ার সরকারি সেনাদের হাতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে শত শত শিশু হত্যার মিথ্যা অপবাদই এর বড় দৃষ্টান্ত। Thank you.